এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
আসসালামু আলাইকুম। স্বাধীন মিউজিক অ্যাপের এই লাইভ স্ট্রিমটি এই মুহূর্তে আপনারা যারা শুনছেন, মায়াবাই ভৌতিকতার তরফ থেকে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আমরা চলে যাই আজকের পর্বের ঘটনায়। মতিউর রহমানের সাথে আমার সম্পর্ক ছিল প্রায় 5.5 বছরের। প্রথম দিন থেকেই তার সাথে সম্পর্কটা ছিল আমার এতটাই কাছাকাছি যে তার সাথে আমার বয়সের বড় একটা গ্যাপ থাকা সত্ত্বেও তার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। সে আমাকে তুমি করে বলতো, আমি আপনি করে বলতাম, কিন্তু কোনো কোনো সময় আমি তাকে তুমি করে বলতাম, আমাদের কথাবার্তার মধ্যে যেটা হয়। একদিন আমি শুনতে পাই মতিউর রহমানের অবস্থা খুব খারাপ, সে খুব বেশি অসুস্থ এবং সে আইসিউতে ভর্তি। আমি আন্দাজ করেছিলাম যে মতিউর রহমানের সাথে এমনটা হবে, কারণ সে অসুস্থ হওয়ার পূর্বে সে একদিন আমাকে একটা ঘটনা বলেছিল। মতিউর রহমান মাদ্রাসায় পড়ালেখা করাতেন, ছেলেদের শেখাতেন সবকিছু। একদিন তার মাদ্রাসায় একজন ব্যক্তি আসেন সাহায্যের জন্য। ওই ব্যক্তি যিনি আসেন তারও তেমন বেশি গুরুতর সমস্যা নাই, এটা সমস্যা ছিল ওই এলাকার। ওই এলাকাতে একজন বৃদ্ধ মহিলার একজন নাতি আছে এবং নাতিটা পজেসড, সে যে কোনো কিছু দ্বারা আক্রান্ত। নাতিটা কখনো গাছে থাকতো, কখনো গোরস্থানে থাকতো, কখনো রাস্তাঘাটে পড়ে থাকতো, কখনো ময়লার যে খাল থাকে বা ময়লার যে ডোবা থাকে সেই ডোবার মধ্যে পড়ে থাকতো এবং অদ্ভুত অদ্ভুত কথা বলতো। তো মতিউর রহমানকে তিনি রিকোয়েস্ট করেছিলেন যে দিনই খেদমতের চিন্তা ভাবনায় ওনারা যদি ওই ছেলেটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করেন পজিশন থেকে বের করার জন্য। তো মতিউর রহমান বললেন, আচ্ছা ঠিক আছে আমরা দেখব। যেহেতু এটা প্রাইভেট না, ব্যাপারটা প্রাইভেট ছিল না, যে অনেক সময় হয় কেউ কোনো ভিকটিম যদি আসে তো ভিকটিম ডিরেক্টলি আমাদেরকে নিয়ে যায় বা আমরা ভিকটিমের বাড়িতে যাই যদি দরকার মনে করি। তো এটা ছিল আসলে সামাজিক একটা ব্যাপার, এখানে ভিকটিম আমাদের কাছে আসেনি, এখানে ভিকটিমের উপকারের জন্য একজন এসে সুপারিশ করেছে। তো যার কারণে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়নি, অ্যাকশনটা নেওয়া হয় খুব দেরি করে। যে নাতিটা পজেসড তার হাইট হবে 10 বছরের ছেলের মতো, কিন্তু বাস্তবে তার বয়স 30 বছর এবং সে এমন ভাবে পজেসড, তার চেহারা কোনো পরিবর্তন আসেনি, তার গলার কণ্ঠস্বর কোনো পরিবর্তন আসেনি, যে তাকে দেখবে তার কাছে মনে হবে যে 10 বছরের একটা বাচ্চা যার বয়স 32-এর উপরে। এবং ওই নাতি মানে ওই ছেলেটা থাকতো তার দাদির সাথে, বাবা মা কেউ নেই। গেল প্রায় 12 বছর ধরে এই ছেলেটা পজেসড। শুরুর দিকে পজিশনটা ছিল এরকম, মাছ ধরতো যে পাগলাম করতো, বিড়বিড় করতো, উল্টাপাল্টা কথাবার্তা বলতো। ধীরে ধীরে পজিশনের লেভেল বাড়ছিল, সবকিছু ধীরে ধীরে আরো বেশি পরিবর্তন হচ্ছিল। এই রিসেন্ট 1 বছরে অবস্থা খুব খারাপ। খারাপ এই কারণে এই নাতি এই ছেলেটা এমন ভাবে থাকা শুরু করলো যেভাবে মানুষের পক্ষে থাকা সম্ভব না। ও কখনো গাছে থাকতো, কখনো গোরস্থানে থাকতো, কখনো নদীর পাশে নদীর উপরে ঝুঁকে যাওয়া গাছগুলোর উপরে যে বসে থাকতো। এবং থাকতো কিভাবে, আমরা তো বসে থাকার চেষ্টা করি, আমরা যদি গাছে উঠি আমরা তো একটু স্বাভাবিকভাবে বসবো, কিন্তু ওই নাতির বসার ধরনটা ছিল একদম ভিন্ন। অনেক সময় মাথা নিচে পাও পড়ে থাকত এবং অদ্ভুত অদ্ভুত কথা বলতো। সে যে কথাগুলো যে কোনো একটা সুস্থ মনে শোনার পরে সে ভয় পেত। তো অনেক দেরি করার পিছনে কারণটা হচ্ছে যে মাদ্রাসাতে তারা চাকরি করতেন, সেই মাদ্রাসা থেকেই মূলত একটা স্টেপ নেওয়া হয়েছিল। তো ওই স্টেপ যে তারা নিবে, দুজন তিনজন হুজুরকে যে তারা পাঠাবেন, ওই প্রক্রিয়াতে লেট হয়ে যাওয়ার কারণে ওই ছেলেটার অবস্থা আরো বেশি খারাপ হয়, এবং এতটাই খারাপ হয় যে ছেলেটার গায়ের বিভিন্ন জায়গায় পচন ধরা শুরু করে। তো সর্বশেষ যখন ছেলেটার নানি বা দাদি যখন ওই ছেলেটাকে দেখেছিল, তিনি মুখে হাত দিয়ে তার নিজের কানাটা চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই নানি বা ওই দাদি ছেলেটাকে গাছে দেখতে পেয়েছিল এবং ছেলেটা নিজের শরীরের মাংস, যে জায়গাটা পচে গেছে, হাতের অংশ, পায়ের অংশ, রানের অংশ, কাঁধের অংশ, কানের অংশ পচে কিছুটা কালো কালো হয়ে গেছে, কালচের মতো হয়ে গেছে, ওই জায়গাগুলো তো কেমন যেন একটা ঘা মনে হচ্ছে যে কেউ চিমটি দিয়ে বা কেউ আঁচড় দিয়ে বা কেউ কামড় দিয়ে মাংসটা ছিঁড়ে ফেলেছে। তো এই দাদি বা নানি সর্বশেষ এইটুকুই দেখেছিলেন যখন তিনি তার নাতিকে খুব সুন্দর করে ডাক দিলেন যে আয় নিচে আয়, অনেকদিন তোকে আমি রান্না করে খাওয়াই না, আয় নিচে আয়, তুই গোস্ত পছন্দ করিস অনেক, আমি গোস্ত রান্না করছি আজকে, হাঁসের গোস্ত, আয় আয়, আমার বাবাটা তো নাই, তোর মাও নাই, তুই আয়। তো ওখান থেকে উত্তর আসে তোর নাতিও নাই, তোর নাতিও নাই, তোর ছেলেও নাই, তোর ছেলের বউও নাই, তুইও থাকবি না। তারপর সে একটা বিদঘুটে হাসি দেয়। তখন ওই নানি বা দাদি আক্রোশের স্বরে কান্না করছেন, কিন্তু আক্রোশের সাথেই বলেছিলেন যে কেন আমার নাতি জীবনটা বরবাদ করলি তুই, তুই কে, তুই থাকিস কোথায়, তুই কেন এতগুলো বছর ধরে আমার নাতি জীবনটা শেষ করে দিলি। তখন গাছের আড়াল থেকে নাতির চেহারাটা বের হয়ে আসে, মানে মাথাটা বের হয়ে আসে। ওর মাথাটা এমন ছিল যে ওর মাথার একপাশ কেউ পুড়িয়ে দিয়েছে এবং পুড়িয়ে দেওয়ার কারণে ওর ওই ওই অংশটা মাথার ফোসকা পরে চামড়া নষ্ট হয়ে ভেতরের অংশগুলো বেরিয়ে আছে, এরকম চোখটা কেমন যেন বড় এবং খুবই গায়ে কাটা দেওয়ার মতো তার চাহনি। তো সেইভাবে যখন সে মাথাটা বের করে নিয়ে আসে, তো ওই দাদি বা নানি তিনি তো প্রচন্ড ভয় পান, তিনি কয়েক কদম পিছিয়ে আসেন। তো ওই দাদি বা নানিকে দেখিয়ে ওই নাতির বাম হাতের কনুয়ের কাছ থেকে কামড় দিয়ে একটু মাংস তুলে সে চাবাচ্ছে। এইটুকু দেখার পরে ওই নানি বা দাদি তিনি প্রচন্ড কান্না করতে করতে চিৎকার করতে করতে পাশের বাড়িতে চলে যান এবং সেখানে যে বলেন যে আমার নাতির এই অবস্থা। এখন ওনারা আবার এখানে এসে পরে বেশ কয়েকজন লোকজন সহ আসেন, এসে কিন্তু দেখতে পান না ওই নাতি আর এখানে নেই। কিন্তু এটুকু বোঝা গেছে যেভাবে গাছের মধ্যে আলোড়ন ছিল, আশপাশের গাছে যেরকম আলোড়ন ছিল, নড়াচড়ার যেরকম একটা মুভমেন্ট ছিল, এতে বোঝা যায় যে ওই গাছের উপর দিয়ে অন্য গাছের উপর লাফিয়ে লাফিয়ে ওই ছেলে এখান থেকে চলে গেছে দূরে। তো এইটুকু পর্যন্ত খবর ছিল মতিউর রহমানের কাছে। বাস্তবে যত দিন যত দেরি করেছে মতিউর রহমান, তত বেশি অবস্থা খারাপ হয়েছে, কারণ ওই নাতিটা জীবিতই ছিল না। যে শরীরটা ওই নানি বা দাদি দেখেছে বা যে শরীরটা এখন মতিউর রহমান দেখবে বা তার সাথে লোকজন দেখবে, ওই শরীরটা মারা গেছে আর আগেই। অনাহারে থাকলে মানুষ বেশি দিন বাঁচে না, খুবই স্বাভাবিক। আর তার বয়স 32 হলে কি হবে, তার শরীরটা তো ছোট, তার খাবারের দরকার ছিল। যেভাবে হোক সে মারা গেছে, কিন্তু তাকে ছেড়ে কিন্তু সে শয়তান যায়নি। সে ওই শরীরটাকে তখনও নিজের কন্ট্রোলে রেখেছে, এবং যখন ওই শয়তান বুঝতে পারলো যে এই শরীরটা ধীরে 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 নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে আরো বেশি পাগলামো করা শুরু করলো। এবং ওই শয়তানের তখন আরেকটা সোর্সের দরকার টিকে থাকার জন্য, কিন্তু এখন ওই নাতির গা থেকে লাভ দিয়ে কার গায়ে যে উঠবে? চাইলে তো যে কোনো লোকের গায়ে যে ওঠা সম্ভব না, সবাই তো ক্যারি করতে পারবে না ওদেরকে। এমন একটা পরিস্থিতিতে মতিউর রহমান ওই গ্রামে যে পৌঁছান এবং একজন সম্ভ্রান্ত পরিবারের বাড়ির উঠানে বসে পুরো হিস্টোরিটা শুনেন তিনি। মতিউর রহমান শুনেন যে এই ছেলেটার বাবা মাছ ধরতে যে নদীতে তলিয়ে যায়, এবং সে তলিয়ে যাওয়ার আগ মুহূর্তে সে চিৎকার করে বলেছিল যে তার পা ধরে কে যেন টানছে, এবং এই ছেলেটার মা একদিন কোনো কারণ ছাড়াই বিষ খেয়ে আত্মহত্যা করে, কোনো কারণ ছাড়াই। তো মা বাবার কাছ থেকে এতিম হয়ে যাওয়ার পরে এলাকার লোকজনে কাজ করত, কেউ এক টাকা দিত, কেউ দু টাকা দিত, এলাকার লোকজনে কাজ করত। কিন্তু ছেলেটা একটা স্বভাব ছিল, মানে মুখের উপরে কথা বলে দিত, তো গ্রামের লোকজন এটা পছন্দ করত না, তো কেউ কেউ ওর গায়ে হাত তুলত খুব বেশি, এবং ছোট মানুষের মতো চিন্তা ভাবনা, মানে ছোট বাচ্চাদের যেরকম চিন্তা ভাবনা এরকমই চিন্তা ভাবনা, শরীরটা বড় হয়নি কিন্তু বয়স তো বড় হয়েছে তার। তো এরপরে একদিন এই ছেলে মাছ ধরতে গেল, আগে ওইটাই যেটা আমি বললাম, মাছ ধরতে গেল, তারপর পজিশনের শিকার হলো। তো এখন গেল কিছুদিন, অবস্থা খুব খারাপ, গাছে গাছে ঘুরে ফেরে খায়, গাছে গাছে ঘুরে কখনো চেষ্টা করে, যদি কারোর ছাগল থাকে সে ছাগল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কখনো চেষ্টা করে যে গরুর গায়ে আছর দিয়ে, বা গরুর যদি কোনো কিছু ছিঁড়ে নিয়ে যেতে পারে। কিন্তু প্রত্যেক ঘর থেকেই, কোনো না কোনো বাড়ি থেকে প্রত্যেক রাতেই হাঁস মুরগি চুরি হচ্ছে, এবং আধা খাওয়া হাঁস মুরগি পাওয়া যায়। মতিউর রহমান সবকিছু শোনার পরে বলেন যে আচ্ছা ঠিক আছে, এশায় নামাজের পর আমরা আপনাদের গ্রামে ঘুরব এবং দেখব এই ছেলেটাকে কোথায় পাওয়া যায়। তো এশায় নামাজ মতিউর রহমান আদায় করলেন। নামাজ আদায় করার পরে মতিউর রহমান তার দুজন সাথী যারা ঢাকা থেকে তার সাথে এসেছেন, এবং তিনজন গ্রামবাসী যাদের হাতে রয়েছে বিশেষ ভাবে আমল করা পানির বোতল এবং লাঠি এবং টর্চ, এই কজনকে গ্যাদার করে মতিউর রহমান তাদের উপরে দোয়া দরুদ পড়ে ফু দেন, এবং মতিউর রহমান তাদেরকে বলে দেন যে এই দোয়া দরুদগুলো পড়ে হাতে ফু দিয়ে, শরীরে ফু দিয়ে, হাত দিয়ে পুরো শরীরটা মাসে করে ফেলতে। এখন প্ল্যান ছিল হচ্ছে গ্রামের রাস্তা ধরে ধরে, দরকার পড়লে বন জঙ্গলের রাস্তা ধরে ধরে, এই গ্রামের যে তিনজন লোক তাদের মধ্যে থেকে একজন ওই ছেলের নাম নিয়ে শুধু ডাকবে, এই অমুক তুই কোথায়, এই অমুক তুই কই, মানে এরকম এভাবে সে ডাকবে। বাকি দুজনের কাজ হচ্ছে যে পানি পড়া হাতে নিয়ে তৈরি থাকতে হবে, যেই কোনো সময় যদি মতিউর রহমান বলেন যে পানি পড়াটা ব্যবহার করতে হবে, পানি পড়াটা হয় ছিটানো লাগবে, না হয় পানি পড়াটা চারপাশে মাটির উপরে গোল করে ছিঁড়িয়ে দিতে হবে, যেই কোনো ভাবে হোক, এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখেন মতিউর রহমান। এবং ওই ছেলেটাকে, মানে ওই নাতিকে, যত ধরনের প্রশ্ন এবং উত্তরের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হ্যান্ডেল করবে ঢাকা থেকে মতিউর রহমানের সাথে আসা বাকি দুজনের মধ্যে হতে একজন, এটা ছিল তাদের প্ল্যান। এবং তারা আল্লাহর নাম নিয়ে বের হয়ে যান। প্রায় দেড় ঘন্টা হাঁটার পরে তারা চিন্তা করেছেন যে বিশ্রাম নেবেন, তাদের সামনে ছোট একটা জঙ্গলের মতো পড়ে, মানে উঁচু জমি, জমিটা উঁচু, মাটি থেকে দুই তিন ফিট উঁচু, এরকম একটা উঁচু জমি পড়ে। তো গ্রামবাসী যে তিনজন ছিলেন তাদের মধ্যে হতে একজন বললেন যে আমরা এই জঙ্গলটা একটু দেখি, তারপরে না হলে জঙ্গল থেকে বের হয়েই আমরা একটু বিশ্রাম করলাম। তো মতি বললেন ঠিক আছে। তারা জঙ্গলে ঢুকলেন, জঙ্গলে ঢুকলেন এবং জঙ্গলে ঢোকার কিছুক্ষণ পরেই মতিউর রহমান বুঝতে পারলেন যে এই জঙ্গলেই কেউ না কেউ আছে, যে মানুষ না, যে এখন তাদেরকে দেখছে, তাকিয়ে দেখছে। মতিউর রহমান সাথে সাথে ওই গ্রামবাসী তিনজন কৌতূহলে বললেন ফিস ফিস করে, তাদের ছেলেটার নাম ধরে ডাকুন। মতিউর রহমানের কাছ থেকে তারা এই কথাটা শুনতে পারার পরে তারা ছেলের নাম ধরে ডাকতে শুরু করে, এই অমুক তুই কোথায়, এইভাবে ডাকতে শুরু করে। কয়েকবার ডাক দেওয়ার পরে এমন একটা কণ্ঠে উত্তর আসে যে কণ্ঠটা শোনার পরে ভয়ে গা শিউরে উঠবে এবং পুরো শরীরে হিম বয়ে যাবে। ওই কণ্ঠে উত্তর আসে, এই ডাকিস কেন, কি চাস, ডাকিস কেন। আন্দাজ করতে পারলো যে তাদের কাছ থেকে পূর্ব দিকের কোণা বরাবর একটা গাছ থেকে শব্দটা আসছে। ওদিকে যখন লাইট মারলো গাছের দিকে, সাথে সাথে সেদিক থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠল, আলো বন্ধ কর, আলো না বন্ধ করলে তোর খারামি মোটকে ফেলে দেবে এক্ষুনি, আর যদি তোর ঘাড় না মোটকাতে পারি তাহলে তোর মেয়ে ওই যে রান্নাঘরের পাশে ছোট্ট রুমের মধ্যে তুলনায় ঝুলছে ওইখানে তোর মেয়ে আছে, এক্ষুনি যে তোর মেয়ের খাটটা মোটকে দিয়ে আসবো, লাইট বন্ধ কর। তো ওই গ্রামবাসী ওই ব্যক্তির সাথে সাথে লাইট বন্ধ করে ফেলেন। মতিউর রহমান তখন আঙ্গুল দিয়ে ঠিক ওই লোকের শোল্ডারে টাচ করেন যিনি তার সাথে ঢাকা থেকে এসেছেন, যার উপর দায়িত্ব সওয়াল জবাবের, মানে যত প্রশ্ন দরকার যত উত্তরের দরকার। তো ওই ব্যক্তি প্রশ্ন করা শুরু করেন, ওই হুজুর মতিউর রহমানের সাথে যিনি এসেছেন, হুজুর সালাম দিলেন, হুজুর সালাম দেওয়ার পরে উত্তর দেন। তখন হুজুর বললেন যে আমি আপনাকে এত সুন্দর করে সালাম দিলাম, আপনি আমাকে উত্তর দিবেন না, সালামের উত্তর দেওয়া তো খুব ভালো কাজ, আপনারও সব বেড়ে যাবে। যখন এই কথাটা বলল তখন উত্তর এলো, আমি সবের জন্য কিছু করি না, আমার শুধু দরকার খানা, আমার শুধু দরকার রক্ত, আমার শুধু দরকার মাংস। তুই কে, তুই কেন এসেছিস সেখানে? তখন ওই হুজুর বললেন আপনাকে আমি সালাম, আপনাকে দিলাম আমি সালাম আর আপনি আমাকে এই উত্তর দিচ্ছেন, আচ্ছা আপনি কেমন আছেন বলুন। উত্তর দিল তুই কেমন আছিস, তুই যে আমাকে এসে জিজ্ঞেস করছিস আমি কেমন আছি, তোরা কি, আমি কি বুঝি না তোরা এখানে কেন এসেছিস, কি চাস বল, আমাকে ধরতে চাস, আমাকে ধরতে পারবি না, ওকে নিতে চাস, ও তো মরে গেছে, আজকে 11 দিন হয়ে গেছে, ওর এই শরীরটা আমি পুরোপুরি খেয়ে ফেলেছি, আরো অল্প একটু বাকি আছে, তোদের কাছে বুঝিয়ে দেব, যা তোরা চলে যা, যা 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 চলে যা। ওই হুজুর কথাবার্তা চালিয়ে যেতে লাগলেন, প্রচন্ড ভাবে খারাপ ব্যবহার করছে ওই হুজুরের সাথে, কিন্তু ওই হুজুরও কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে আগাচ্ছেন সেই গাছের দিকে। মতিউর রহমান করছেন কি, আর একটু দূরত্ব বজায় রেখে গাছটাকে গোল চক্করে ঘোরার চেষ্টা করছেন, মানে একটা সার্কেল কমপ্লিট করার চেষ্টা করছেন, একবার সার্কেলটা কমপ্লিট হলে এই এন্টিটি এই গাছের সীমানা বাইরে যেতে পারবে না, সেই কাজটা করছেন মতিউর রহমান। তো ওই হুজুর জিজ্ঞেস করছেন আচ্ছা আপনার পরিচয়টা বলুন, আপনি কে, আপনি থাকেন কোথায়। তো অনেক প্রশ্নের পরে সে বলল আমি থাকি এখান থেকে 2 পারা পরে শ্মশানঘাটের পেছনে শিরিষ গাছের ডালে, আমাকে ওকে ভালো লেগে গেছে, আমার মনে হয়েছে যে আমি ওর শরীরে সবটুকু গোশ মাংস খেয়ে ফেলতে পারবো, এই জন্য আমি ওর ঘাড়ে চেপেছি, ওর মাও নাই বাবাও নাই ওকে মেরে তারপরে ওর ওই বুড়ি নানিটাকে মেরে ফেলবো, বুড়ি নানি বা দাদি, বুড়ি নানি বা দাদিটাকে মেরে ফেলবে সেটা বলছে। তো ওই হুজুর বলছে যে মেরে ফেলবেন ঠিক আছে ভালো কথা, ও আপনাকে কি করেছে আর ও 11 দিন আগে মরে গেছে সেটা আপনি বলতে পারছেন কিভাবে? তখন ওই এন্টিটি উত্তর দিল, তুই প্রমাণ চাস যে ও মরে গেছে? তো হুজুর বললেন যে একটু যদি দেখাতে পারেন কিছু। তখন ওই এন্টিটি বলল আচ্ছা ঠিক আছে, ওই অমুকের হাতে আলো আছে না, ওকে বল আলোটা ওইদিকে মারতে। তো ওই হুজুর বললেন যে ঠিক আছে, যেটা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যার কাছে টর্চ আছে যে যেটা বলে সেটাই করেন। তো সেই ব্যক্তি টর্চ মারে যেদিকে মারতে বলেছিল, সেদিকে টর্চ মারার পরে একটা দৃশ্য দেখা যায়। ওই ছেলেটা আন্দাজের উপর বলছে যে ওই ছেলেটার নাম সম্ভবত আলামিন বা আমিন কোনো কিছু। ওই ছেলেটা এমন একটা অবস্থায় আছে দেখলে স্পষ্ট বোঝা যায় যে সে মারা গেছে। তার চেহারা বদলে গেছে, তার মাথার চুলের ধরন বদলে গেছে, তার শরীরটা কেমন যেন গাছের উপর থেকে কে যেন তাকে ধরে রেখেছে, তার পা উপরে মাথা নিচে এবং কোনো মুভমেন্ট নেই, কোনো রকম নিঃশ্বাস নেই, কোনো কিছু নেই, কিন্তু তার শরীরে বিভিন্ন অংশ খাওয়া এবং সেই অংশগুলো থেকে তখনও তরল পড়ছে, সেই অংশগুলো থেকে তখনও মনে হচ্ছে যে পোকা পড়ছে। তো ওই লাইটটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ওই ব্যক্তি লাইটটার সাথে সাথে ঘুরিয়ে ফেলে, কিন্তু লাইট সে বন্ধ করে না এবং সে ভয় পেয়ে যায় প্রচন্ড রকমের। সে হুজুরদেরকে বলে যে আল্লাহর রাস্তা আমাকে এখান থেকে নিয়ে যান, বাঁচান আমাকে। তো এই লোকের আর্তনাদ শোনার সাথে সাথে ওই যে ইতরটা, ওই যে শয়তানটা, সে সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। সে পাগল হয়ে সে বিকট গলায় হাসতে শুরু করে, এত জোরে হাসতে শুরু করে যে সে তো ভয় পেয়েছে, বাকি দুজনের মধ্যে আরো একজন প্রচন্ডভাবে ভয় পেয়ে যায় যে এখন এখানে থাকা যাবে না, নইলে ওই ভূত বা ওই শয়তান আমাদের ঘরে এসে পড়বে। কিন্তু ততক্ষণে আর অল্প একটু বাকি, যদি 1 মিনিট সময় দেওয়া হয় তাহলে মতিউর রহমান সার্কেলটা কমপ্লিট করতে পারবেন, তিনি এতটা কাছাকাছি। তখন তো ওই হুজুর তাদেরকে হাতের ইশারা দিয়ে চুপ হতে বলে এবার ওই শয়তানের উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। আপনি আমাকে তো এখন উত্তর দিলেন না, আপনি ছেলেকে কেন ধরেছেন আর মেরেছেন কেন? তো শয়তান উত্তর দিল আমার ইচ্ছা, আমার মনে চেয়েছে আমি ওকে ধরেছি, আমার মনে চেয়েছে আমাকে মেরে ফেলেছি, আমার যদি মনে চায় আমি তোকে ধরবো, আমার যদি মনে চায় আমি তোকে মেরে ফেলবো। বুঝতে পেরেছিস? ঠিক এভাবে ওই হুজুরের সাথে সে উত্তর দেয়। ওই হুজুর তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি যদি এখানে এইভাবে অবস্থান করেন তাহলে গ্রামবাসী মানুষজন তো ভয়ে বের হতে পারবে না। তখন সে আরো জোরে হাসে, সে হেসে বলে আরো তো ভালো, আমার ভয় বের হতে পারবে না, তাহলে রাস্তাঘাটে যাকে পাবো তার ঘরে চেপে বসবো, এরপরে তার ঘরে চেপে বসে তার ঘরে যাব, তার ঘরে যেয়ে দেখবো যে এই ঘরের সবচেয়ে ছোটটা কে, এই ঘরের সবচেয়ে ছোট সদস্য কে, যদি তার ঘরে কোনো বাচ্চা থাকে তাহলে আগে সে বাচ্চাটাকে খাবো, তারপর আরেকটা, তারপরে আরেকটা, আমার খোরাকির কোনো লিমিটেশন নেই। এই এতক্ষণে সার্কেলটা কমপ্লিট করতে সমর্থ হন মতিউর রহমান এবং সার্কেলটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই মতিউর রহমান বজ্র কণ্ঠে কোরআনের আয়াত পড়ে ওই গাছের উদ্দেশ্যে ফু মারেন এবং যেই সময় তিনি ফুটা মারেন পুরো গাছ যেন মনে হচ্ছে যে সে উপড়ে যাওয়া বাকি, এত প্রচন্ড রকমের প্রলয়ের মতো বাতাসের ছটকা এসে লাগছে ওই গাছের আশপাশে না। কিন্তু মতিউর রহমান চিৎকার করে বলছে যে আল্লাহর দুশমন, হে আল্লাহর দুশমন, তোর উপরে লানত পড়ুক, তোর উপরে জেহাদ পড়ুক, তোর উপরে জিল্লাত পড়ুক। তুই এক্ষুনি এই আল্লাহর বান্দাকে ছেড়ে দে। তুই যদি আল্লাহর বান্দাকে না ছেড়িস, তোকে সহ এই পুরো জমিন আমি পুড়িয়ে দেব। তো ওইখান থেকে না না বলছে এবং পুরো গাছের মধ্যে তুফান হচ্ছে, আরো জোরে আরো জোরে বিধ্বংসের মতো কোরআনের আয়াত পড়ছিলেন মতিউর রহমান। মতিউর রহমান এতক্ষণ সব চুপ করে হজম করে গেছেন। তার কাছে কেমন লাগছিল এটা কেবল সে জানে, এবং সে আমাকে বলেছিল যে আমার কাছে এমন লেগেছে ভাই, যে একটা মুসলমানের বেটা সে মারা গেছে, সে গোর পেল না, তার শরীর শয়তানে খাবে, এত বড় সাহস, জুলুমের শিকার হয়ে গেল এই বান্দা সবসময়। না জানে আল্লাহ ওর জন্য সবচেয়ে কত বড় নিয়ামত যে দেখেছে মৃত্যুর পর, কিন্তু ওর শরীর, ওর শরীরের মালিক তো আল্লাহ, তাই না? তো ওর শরীরকে আমি কিভাবে ভাই, আমি কিভাবে দেই খেলতে শয়তানকে? তো বিধ্বংস করার মতো পূর্ণ জোরে কোনো কথা না শুনে শুধুমাত্র ঝেড়ে গেলেন ওই এলাকাটা, ওই এলাকার ওই গাছের যে শয়তান ছিল, যার কবজায় ছিল ওই ছেলে শরীর, প্রচন্ড ঝাড় ফুঁকে সে আর টিকতে পারেনি, সে আর টিকতে পারেনি, সে চলে গেল। সে যখন চলে গেল ওই গাছের পরে আরো দুটো তিনটা গাছ মনে হলো নড়ে উঠেছে দূরে, কিন্তু সে চলে যাওয়ার সময় ওই গাছ থেকে গড়িয়ে আরো কয়েকটা ডালের সাথে বাড়ি খেয়ে মাটিতে এসে পড়ে আল আমিন নামে ওই ছেলের লাশ। এটা সত্য, ওই ছেলে মারা গেছে কয়েকদিন আগে, তার শরীর বিভিন্ন জায়গায় পচন ধরে গেছে, তার শরীরটা একদম টাইট হয়ে গেছে, কেউ দেখলে বুঝবে না যে এই শরীর একটু আগেও কথা বলেছে। মতিউর রহমান এই লাশকে স্পর্শ করেনি, গ্রামবাসীর সাথে সে তার একজন সাথীকে পাঠিয়ে দেয় এবং সে নিজে এবং তার সাথে ওই ব্যক্তি ছিলেন যিনি সওয়াল জবাব করেছিলেন, তারা দাঁড়িয়েছিলেন সেখানে পাহারা দেওয়ার জন্য, লাশকে পাহারা দেওয়ার জন্য। আলামিনের লাশের গোসল দেওয়া হয় এবং আলামিনের লাশ দাফন করা হয় পরের দিন, এবং ওই দাদি বা নানির কেমন লেগেছে কথাগুলো শুনে, কারণ গ্রামে কথা অ্যাম্পলিফাই হয়, কথা যদি হয় এক গ্রামে সেটা অ্যাম্পলিফাই হয়ে পাঁচ হয়ে যায়। মতিউর রহমান ভাবছিলেন যে কি নাকি ভাবে ওই মহিলা, তার নাতির সাথে কি নাকি হয়ে গেল। মতিউর রহমান ঢাকায় ফিরে একদিন আমাকে খুব বেশি প্রেশারাইজ করলো যে তুমি আসো, তোমার সাথে কথা আছে। তো আমি তার সাথে যে দেখা করার পরে সে আমাকে এই কথাগুলো খুলে বলেছিল। তো এর কিছুদিন পরে আমি শুনতে পাই যে মতিউর রহমান গুরুতর অসুস্থ, সে আইসিউতে ভর্তি। আমার ব্যক্তিগত জীবন তখন একদম এলোমেলো, তো এলোমেলো থাকার কারণে আমি চাইলেও তার সাথে দেখা করতে পারিনি, কিন্তু আমি অ্যাসিউম করে নিয়েছিলাম যে আইসিউতে যেহেতু ভর্তি তাহলে মতিউর মনে হয় এবার সার্ভাইভ করতে পারবে না, কারণ এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন কেন সে আইসিউতে ভর্তি সেটা আবার আমি জানি না। তো আমার অ্যাজাম্পশন ভুল প্রমাণ হয়। আমি শুনতে পাই যে মতিউর রহমান সুস্থ হয়ে গেছে, মানে আইসিউতে তার সেন্স ফিরে আসে এবং বেডে নেওয়ার একদিনের মধ্যে তাকে রিলিজ দিয়ে দেয় এবং তাকে বাসায় নিয়ে আসে। এরপরও তার সাথে আমার দেখা করার সুযোগ হয়নি। দেখা করার ব্যাপারটা তখন আসে যখন একদিন মতিউর রহমানের ছেলে আমাকে ফোন দিয়ে বলে, কাকা আব্বু তো হাসপাতালে ছিল, সবই ঠিকঠাক, এটা বুঝি শরীর খারাপ, তো একটা দানা পানি তো সে খাবে, সে তো একটা দানা পানিও খায় না, তার শরীরটা কেমন যেন হয়ে আসছে, কেমন যেন শক্ত শক্ত আর খুব ঠান্ডা তার শরীর, ডাক্তার তার পালস ধরলে পালস বুঝতে পারে না, মিটার লাগালে মিটার দুই একবার বাড়ি মেরে থেমে যায়, মানে মিটারে কোনো রিডিংও আসে না। কিন্তু বাবাকে ফিট ফাট দেখে ডাক্তার টেস্ট করলো, টেস্ট দিয়েছে, কিন্তু বাবা টেস্ট করতে যাবে না, কিচ্ছু খায় না বাবা, আপনি একটু আসবেন, আপনি একটু দেখবেন, তার শরীরটা বরফের মতো কিন্তু ঠান্ডা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসছি, আমি বলেছি যে আমি আসছি, আসছি মানে আপনি যখন বলবেন যে আমি আসছি মানে তো আপনি এখনই যাবেন, মানে আজই যাবেন, আমি সেদিন আর যাই না, আমি যাই পরের দিন। পরের দিন আমি মতিউর রহমানের বাসায় ঢোকার সাথে সাথে, মানে মতিউর রহমানের বাসায় ঢোকার পরে একটা ড্রয়িং রুম, তারপরে একটা রুম, আমরা ওই রুমের মধ্যে যে মানে যত ধরনের কথাবার্তা নিজেরা বলতাম বলি, ওই রুমেই মতিউর রহমান অবস্থান করছে। কিন্তু যখন আমি তার বাসায় সেদিন ঢুকি, ঢোকার সাথে সাথে আমার পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে, এবং এক সেকেন্ডের জন্য মনে হলো যে রাক্ষসের মতো দুইটা চোখ, যে বিছানার পাশে বসে আমরা কথা বলি ওই জায়গায় বসে থেকে আমাকে দেখছে এখন। তো আমি খেয়াল করলাম, খেয়াল করেও অত বেশি কাউকে কোনো কিছু না বুঝিয়ে ছেলের সাথে হেঁটে এসে রুমের মধ্যে ঢুকি, যে রুমের ভিতরে মতিউর রহমান ছিলেন, অবস্থান করছেন, কোনো কিছু সে খাচ্ছে না। হ্যাঁ সে একটু একটু পানি খায়, একটু একটু পানি খায়, কিন্তু সে অন্য কোনো কিছু খায় না এবং তেমন একটা কথাবার্তা বলেও না। মতিউর রহমানকে দেখার পরে আমার কাছে মনে হলো যে মতিউর রহমান অ্যাবনর্মাল, এবং মতিউর রহমানকে দেখে কেন জানি আমার মন বলছিল যে এটা মতিউর রহমান না, এটা মতিউর রহমান না, কেউ মতিউর রহমানের উপর এখন, এটাই মনে হলো আমার। কিন্তু আমাকে দেখে খুব স্বাভাবিকভাবে কথা বলছে সে, এটা আবার সত্যি যে সবার সাথে সে স্বাভাবিকভাবে কথা বলে, সে শুধু কিছু খেতে চায় না, সে বলে যে আমার ক্ষুধা নাই, অল্প একটু পানি হয়তো খায়, এর বাইরে সে কোনো কিছু করে না। আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি সমস্যা, একেবারে তুমি করে বলো যে তোমার কি সমস্যা, সে উত্তর দিল আমার কোনো সমস্যা নেই, এরা বানিয়ে বানিয়ে বসে বসে কথাবার্তা বলে। তো আমি সবসময় করতাম কি, মতিউর রহমান বিছানায় বসে আমি মতিউর রহমানের পাশে বিছানার নিচে ফ্লোরে বসি, তো আমি এইভাবেই ফ্লোরে বসতে যাব, সাথে সাথে মতিউর রহমান নিজে পা গুটিয়ে বিছানার উপর উঠে বসে পড়ে। এটা কিন্তু আমাদের রোজকার অভ্যাস, পাঁচ ছয় বছরের, সবসময় এরকমই পা নিচে থাকতো সবসময় মতিউর রহমানের, আর আমি পায়ের কাছে বসতাম, ওর কথাবার্তা বলতাম আমরা, কিন্তু ও পাটা গুটিয়ে নেয়। পা গুটিয়ে নেওয়ার পরে আমি বললাম যে কেন পা গুটিয়ে নিলা কেন, আমরা তো এইভাবে বসি, বলো না বেয়াদ এইভাবে তোমার সাথে। তখন আমি একটু হাসলাম, কথাটা শুনে একটা হাসির মতোই লাগলো আমার। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, আমি বুঝতে পারলাম যে আমাকে এলোমেলো কথার উত্তর দেয়। তা আমি ওকে বললাম যে দদুর কিছু মনে আছে, বলে যে না আমার কিছু মনে আসে না এখন। আমি বললাম ঠিক আছে তুমি আমার সাথে বলো, তো ডেনাই করলো সে, সে বললো যে না পারবো না। এবং এই মোমেন্টে আমি বুঝতে পারছিলাম ধীরে ধীরে যে মতিউর রহমান কোনো না কোনো অ্যাবনর্মালিটি এই জায়গায় আছে, মতিউর রহমান মতিউর রহমান না, হয় মতিউর রহমান পজেসড আর নাহলে অন্য কিছু ঘটনা কি, আমার জানা দরকার। তো আমি ইমিডিয়েটলি উঠে বাইরে বের হয়ে আমি মতিউর রহমানের ছেলেকে বলি যে ডিস্টার্ব করবো না, আমি গেট লাগিয়ে দিচ্ছি। আমি গেট লাগিয়ে দিই, আমি গেট লাগিয়ে দেওয়ার পর আমি মতিউর রহমানকে বললাম মতিউর তোমার মনে আছে সাকিবের কথা? মতিউর রহমানই কিন্তু সেই ব্যক্তি যে সাকিবের কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন, যদি আপনাদের মনে থাকে সাকিবের কথা, যদি আপনাদের মনে থাকে ফুল বানানোর কথা, যদি মনে থাকে যে সাকিবের স্ত্রী কি করেছিল, সেই সাকিবের কাছে আমাকে মতিউর রহমানই নিয়ে গিয়েছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে সাকিবের কথা মনে পড়ে, তো সে ডেনাই করলো যে না। তো আমি বললাম যে এই যে ডেট করেছিল মনে আছে ছেলেটা তোমার সামনে, না, সে আমাকে উত্তর দিল যে না। তখন আমি আবার গেট খুলি, গেট খুলে ছেলেকে বলি যে মতিউর রহমানের মেয়ের ঘরে একটা ড্রেসিং টেবিল আছে। আমি বললাম যে তোমার বোনের ঘর থেকে ড্রেসিং টেবিলটা নিয়ে আসো। তো ছেলে যখন ড্রেসিং টেবিলটা নিয়ে আসলো, আমি বাকি অংশটুকু ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে আমি শুধু দেখার চেষ্টা করলাম মতিউর রহমানকে আয়নাতে। আমি কয়েক সেকেন্ডই তাকিয়েছিলাম আয়নার দিকে, আমি আয়নার দিকে একদম তাকিয়ে থাকিনি একবারে। এবং আমি বুঝতে পারলাম যে আমি আয়নাতে মতিউর রহমানকে দেখছি না, আমি আয়নাতে যাকে দেখছি তার গালের একপাশ পচে গেছে, তার হাতের একপাশ পচে গেছে, পচে গেছে। সিন্স জিনিসটা এরকম, মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তার চামড়াটা কালো হয়ে গেছে, গ্যাংরিন। গ্যাংরিন তখনই ঘটে যদি আমাদের বডিতে অক্সিজেন মেশানো ব্লাডের সাপ্লাই যদি ত্বকে কমতে শুরু করে, তখন আমাদের ত্বকই কিন্তু মরে যায়। এবং মরে যাওয়ার কারণে ত্বকের রং বদলে কালো হতে শুরু করে, এবং সেই জায়গাটা ধীরে 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 ফোড়া যেভাবে ফাটে এভাবে ফেটে আলাদা হয়ে ভেতরের মাংসপিণ্ড বেরিয়ে আসতে শুরু করে, এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হয়ে যায় এবং আমাদের শরীর পচতে শুরু করে তখন ব্যাকটেরিয়ার কারণে। আমি দেখতে পেলাম যে ওর কানের লতিটা কালো হয়ে আছে, ওর গালের পাশে কালো দাগ, কপালে কালো দাগ, নাকের এক পাশে কালো দাগ। তা আমি মতিউর রহমানের দিকে তাকিয়ে বললাম, তুই কে রে, তুই কে যে মতিউর রহমানের শরীরে ঢোকা শ্বাসপাশ, তুই কে? সেখান থেকে ডেনাই করলো যে না, আমি মতিউর। সে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি মতিউর। আমি বললাম যে তুই মতিউর না, তুই চোখের সামনে সবাইকে দেখাচ্ছিস যে তুই মতিউর, তুই মতিউর না, তুই কে? মতিউরের কি করেছিস বল? তো সে হাত পা দেখে বোঝাচ্ছে যে না, সে মতিউর। আমিও জানি এটা মতিউর, আমি যাকে দেখছি, কিন্তু উপরের প্রলেপটা তো আমাদের চোখের সামনে মায়া দেখানো, আয়নাকে তো মায়া দেখাতে পারবে না কেউ। আয়নার তো কোনো জীবন নেই, আয়নাতে আসল প্রতিবিম্ব তো আসবেই, আসবে না? আমি আয়না দেখিয়ে সারের মতো মানে গর্জে উঠে চিৎকার করে বলেছিলাম যে তাহলে তুই কে, দেখ দেখ তুই কে। তো মতিউর রহমান আয়নার দিকে তাকালো, এবং আয়নার দিকে তাকানোর পর স্বাভাবিক মতিউর রহমানের চেহারা ধীরে ধীরে বদলালো। তার চেহারা একটা শয়তানি হাসির ঝলক ফুটে উঠল, তার চোখ দুটো জল জল করে উঠলো, বড় হয়ে উঠলো, এবং ঠোঁটটা হালকা একটু এমন ভাবে বাঁকালো যেন সে খুশি, সে খুশি, নিজেকে এসে দেখতে পেয়ে সে খুশি। আমার সামনে আমার আমার বন্ধুর মতো যে তার আমি এটা তার যে ডেড বডি এই আমার সামনে যে পজেসড কন্ডিশনে এটা আমি হজম করতে পারছিলাম না। মতিউর রহমান ছোটখাটো কোনো মানে তার কোনো ছোটখাটো ডিগ্রি ছিল না, সে মাদ্রাসায় ছেলেদের পড়াতো, সে দাওরায়ে হাদিস পড়াতো ছেলেদের। আমার আমার বন্ধু বলতে তেমন কেউ নাই, তেমন আসলেও এখন কেউ নাই। দুই একজন যারা ছিল সবাইকে আল্লাহ নিয়ে গেছেন আমার কাছ থেকে। আমার সামনে তখন আমার বন্ধু যার শরীরে চেপে আছে একটা ইতর, যে বন্ধুর জানি নাই শরীরে, আমি ওই কি করবো বুঝতে পারছিলাম না। আমি যখন দেখলাম যে ওর চেহারার মধ্যে একটা হাসি, আমি সাধারণ একজন মানুষ হলেও আমি ততক্ষণে গায়ে হাত তুলে দিতাম, কিন্তু মধ্যেও তো না হয়। আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমি দুই তিন কদম জানি পিছনে আসছি কিভাবে আমি জানি না। আমি ওই পাশে যে মতো ছেলে পেলে পরিবার আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, আমি এদেরকে কিভাবে বলবো যে তোদের বাপ মরে গেছে এবং তোদের বাপ মরা বাপের শরীরের উপর চেপে আছে শয়তান, কিন্তু আমি তো জানি না কে। আমার জায়গায় থাকলে কে করতো ওই দিন এই কাজ যেটা আমি করবো এখন? আমার মনে হয় না সবাই এরকম জায়গায় কোনো কিছু করতে পারবে। আর সবাইকে হয়তো আল্লাহ জায়গা মতো পৌঁছান এই কারণেই যে হয়তো ওই জায়গা তার দরকার ওই সময়, তাকে দিয়েই উনি সেই কাজের সমাধান করাবেন হয়তো। কারণ যদি আমি না জানতাম, তাহলে আমি তো জানতাম না, যদি আমার কানে খবর না আসতো যে মতিও খাওয়া দাওয়া করে না, ওরা যদি আরো দু মাস তিন মাস ঘুরত, ইমাজিন করা যায় ডেড বডি যার বডিটার কন্ট্রোল আর একটা এন্টিটির হাতে, যে মানুষই না, ইমাজিন করা যায়। আমি যে দুই তিন কদম পেছনে এসে বসছি, আমি বুঝতে পারছি আমার পেরিফেরাল ভিশন, আমি বুঝতে পারছি যে শয়তানের মতো নড়াচড়া করছে, মানে দুই পায়ের উপরে এখন দুই পায়ের পাথর উপরে ভর দিয়ে বিশ্রী ভঙ্গিতে বসে এখন জিব্বা বের করে হ্যাঁ হ্যাঁ করে তামাশা করছে। আর আমি শকে তখন সবকিছুর বাইরে। আমি গেট খুলে যে ওদেরকে কিভাবে বলবো যে অমুক তোর আব্বা নাই, এটা তোর আব্বা না, তোর আব্বা মরে গেছে আর আগে। আমি শিওর যে আইসিউতে যেগুলো সমস্যা বাড়া গেছে, তো আমি মনে মনে যে সময় কথাটা চিন্তা ভাবনা করছিলাম, ওই শয়তানই তখন নিজে থেকে কথা বলল। ও বলছে যে মতিওর কে সেই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওই দিন সিঁড়ি থেকে, ওই দিন ওকে যে যখন মতিওর হেনস্থা করে, ও মতিওরের ক্ষতি করে ছাড়বে বলে ঠিক করে রেখেছিল, এবং একদিন সুযোগ পেয়ে ওকে ব্যাংকের সিঁড়ির পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যার কারণে আঘাত পেয়েছিল কিন্তু তখনও বড় ধরনের ক্ষতি হয়নি। কিন্তু দুদিন পরেই যখন স্ট্রোক হয় তখন ওকে হাসপাতালে নেয় এবং ওকে আইসিউতে যখন নেয়, এই শয়তান তখন মতিওরের গলা চেপে ধরে মতিওরকে মেরে ফেলে। এবং এই শয়তান খুব গর্বের সাথে বলছিল আমাকে যে যখন সে মতিওরের গলা চেপে ধরে, সে ওই মানে মতিওরের চোখ তো মানে মতি তো অসুস্থ, চোখ খুলবে কি, মানে শুধু হার্ট বিটটা বেড়ে গিয়েছিল, দুপুকানি বেড়ে গিয়েছিল যখন সে ওর গলা চেপে ধরে। সে আমাকে বলে যে তোর বন্ধু, সে আমাকে বলে উস্কানোর জন্য বলে যে তোর বন্ধু মরার আগেও একটা শব্দ করতে পারে নাই। তারপর এখন আমি অপেক্ষা আছি, সে আমাকে বলছে যে এখন আমি অপেক্ষায় আছি কোন সময় তোর বন্ধু শরীরের কোন অংশে কোন জায়গাটা কামড়ে ছিঁড়ে আমি ছাপাবো। আমি সবকিছু বাদ, আমি শুধু এটাই চিন্তা করছি যে আমি কিভাবে এই গেট খুলে বলবো যে তোর বাবা নাই। আমি জানি না আমি এটা কিভাবে বলবো। আমি সাথে সাথে উঠে দাঁড়াই, যে কাজটা আমাকে সবসময় আমি সেভ করতেন, নিষেধ করতেন করতে, যে এইভাবে যদি কাউকে বের করতে হয় তো তাকে আসলে বের করতে গেলে সে মরে যায়, এইভাবে যদি কাউকে বের করে নিয়ে আসা হয় মানুষের শরীর থেকে তাহলে সেই এনটিটি বাঁচেও না, সেই মানুষের উপরতে বিশাল ধকল যায়, ওই মানুষও মারা যেতে পারে ধকলে। আমার আমি কার পরোয়া করবো, তখন প্রতিরোধ নাই, আমি আমি পরোয়া করব কার? আবার তখন পরোয়া হচ্ছে যে আমি ঘরের মধ্যে বসে আছি, আমার সামনে বডি, যে ডের একটা বডি আরেকজন রাইড করছে, আরেকজন সে বডির উপরে বসে আছে, আমি গেট খুলে যে বলবো কিভাবে যে একটা টাফ অবস্থা আমার, আমি আমি যাই না, আমি অত খারাপ কন্ডিশনের মধ্যেও আমি উপরে উঠি, আমি আমি ওর উপরে চড়াও হই। আমার স্পষ্ট মনে আছে যে আমি মতিউর বুকের উপর আমার হাঁটু দিয়ে চেপে বসেছিলাম, আর আমি ওই আমলটা করছিলাম। মতিউরের ভেতর থেকে যখন বের হয়, আমি শুধু দেখি যে মতিউরের কানের পাশ দিয়ে, কানের ভেতর দিয়ে বা পাশ দিয়ে যে কোনো এক জায়গা দিয়ে আগুনের কণা বের হয়ে ছিটকে পড়ে গেছে। আমি দেখার পর আমি বুঝতে পারলাম যে না, জানোয়ারটা শেষ। কিন্তু ওই সময় রিয়েলাইজ হয়েছে যে আমি একটা বড় মানুষের বুকের উপরে পা পা দিয়ে বসে আছি। আবার আমার আমি বোঝাতে পারবো না, আমি আমি সাথে সাথে লাফিয়ে উঠে গিয়ে আর আমি পিছনে থেকে নিচে ধপাস করে পড়ে যাওয়া, মাথার পিছনে ব্যথা হয় বিশ্রী ভাবে, আর এই শব্দে ততক্ষণে গেটের পাশে এসে গেট পিটানোর শব্দ, সমানে ডাকছে, বাবাকেও ডাকছে, আমাকেও ডাকছে যে কাকা কাকা কি হয়েছে কি হয়েছে। আমি মাথায় ব্যথা পাওয়ার কারণে উঠতে পারছিলাম না, আমি শুধু ওকে বললাম যে দরজা ভেঙে ভেতরে ঢুকো, তো আব্বাকে হাসপাতালে নাও, দরজা ভেঙে ভেতরে ঢুকো, আমার কাছে আর অপশন নেই, আমার মুখ দিয়ে কথাটাই বের হয়ে আসছে। টুকুরা যখন ঘরে ঢুকে, ওরা লাইট জ্বালায় আর দেখে যে বিছানার উপরে মতিও পড়ে আছে ডেড। ওই যে আমি বলেছি যে নাকের পাশে, কপালে, কানের পাশে, হাতের পাশে ছোট ছোট ছোপ ছোপ দাগ, গ্যাংরিনের উপসর্গ যেটা, তখন এটা ভিজিবল, এখন থেকে 10-15 মিনিট আগে এটা ভিজিবল ছিল না। শরীরটা প্রচন্ড ঠান্ডা, টাইট, ইমাজিন করতে পারেন ওই জায়গায় কি হয়ে গেছে, ওকে হাসপাতালে নিবে কি? ছেলেই তো বুঝতে পারছে যে বাবা নাই, মারা গেছে। মাদ্রাসা থেকে লোক আসলো, আরো আশপাশ থেকে লোক আসলো। আমি নিজেকে ওই ঘাড়ের ব্যথা নিয়েও আমি আমার বন্ধুর দুই পা ধরে আমি উঠাতে পারি না স্বাভাবিক, কিন্তু তারপর আমি আমার বন্ধু দুই পা ধরে ওর ডেড বডিটাকে সোজা করি, আর সোজা করে আমি আমি ওর চেহারার দিকে পর্যন্ত তাকাই নাই, আমি সামনে যে বিছানা চাদর ছিল ওটা টান দিয়ে আমি ওকে শুধু ঢেকে দিচ্ছি, আর কিচ্ছু আমার দেখি নাই। আমি ওর মাদ্রাসা বড় হুজুর আসে, বড় হুজুর আসার পরে বড় হুজুর আমাকে দেখে বুঝতে পারছে যে এই জায়গায় অন্য কিছু ছিল, আর বড় হুজুরের তো সন্দেহ ছিল যে, বড় হুজুরের যে সন্দেহটা ছিল যে হয়তো মতিউরকে কেউ জাদুটনা করেছে বা বান্ডার মেরেছে, উনি এইভাবে চিন্তা করেন না যে মতিউর মারা গেছে, কারণ আলাদাভাবে যখন আমার সাথে তারা কথা বলছিল তখন আমি ডিরেক্টলি বলছি যে ঘটনা কি, এবং এক একজনের চেহারার যে অবস্থা এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। এবং আমি থ্যাঙ্কফুল তাদের কাছে যে তারা জিনিসটাকে বাড়তে দেয় নাই, ওই মতিউর রহমান যে মাদ্রাসায় চাকরি করতেন, আমি তাদের কাছে থ্যাঙ্কফুল, ওই হুজুরদের কাছে আমি থ্যাঙ্কফুল যে তারা পুরো ব্যাপারটাকে বাড়তে দেন নাই, পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে নিয়ে আসছেন, বুঝিয়েছেন যে মানুষ মারা গেলে খুব তাড়াতাড়ি শরীর ঠান্ডা হয়ে যায়, এটা 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 সেটা। ওইদিন খুব তাড়াতাড়ি ওকে গোসল দিয়ে কবরস্থানে রাতে দশটা বার দাফন করে না, কিন্তু ওই দিন রাতে দেড়টা বাজে ও দাফন করে। বিভিন্ন ভাবে বিভিন্ন কানেকশন এস্টাবলিশ করে কবর করানো হয় খুব দ্রুত, আর আমার বন্ধু মতিরকে দাফন করা হয়। আমি ওই দিন এতটা শকে ছিলাম বা এতটা ডিসগাস্টেড আমি ফিল করি, মিথ্যা কথা বলতে যে কত ঘিন লাগে, যে সত্য কথা বলে সেই জানে যে মিথ্যা বলতে তার মধ্যে কি পরিমাণ ঘৃণা আসে, যে সত্য কথা বলে সেই বুঝবে আমার জ্বালাটা কোন জায়গায়। আমি ঢুকলাম শুধুমাত্র আমার বন্ধুকে, আমি দেখলাম সে জীবিত, আমি কথাও বললাম, কিন্তু যে মুহূর্তে আমার মনে হলো যে কিছু একটা ঠিক না, কিছু একটা ঠিক না। আমি আয়নাটা আনলাম, আমার সব কিছু পরিষ্কার হয়ে গেল। ওই স্প্লিট সেকেন্ডে বুঝলাম যে জীবিত যে মানুষটাকে আমি দেখছি সে জীবিত না, সে মৃত, আর তার শরীরে রাইড করছে, তার শরীরের উপর আরেকজন এসে বসে আছে। ওকে যে দাফন দিতে সবাই, আমি ওর কবরে এক ফোঁটা মাটিও দিতে পারি না নিজের হাত দিয়ে, কারণ আমি এতটা শকে ছিলাম ওই দিন। এমন লাইফে যে কয়জন বন্ধু ছিল আল্লাহ সবাইকে নিয়ে গেছেন, মতি হলো তাদের মধ্যে থেকে একজন।